الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ کے زمانے کی
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান নিয়ে আলোচনা হচ্ছে। সপ্তম অভিযান যা বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে, এর বিস্তারিত বিবরণ অনুসারে এই অভিযান হজরত খালেদ বিন সাইদ বিন আসের ছিল, যা মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদ বিন খালেদ বিন আসের জন্য পতাকা প্রস্তুত করেন, তাকে সিরিয়া সীমান্তবর্তী অঞ্চল হামকাতাইনে পাঠান। হযরত খালেদ বিন সাইদ বিন আসের পরিচয় হলো, তার নাম খালেদ, ডাক নাম ছিল আবু সাইদ, পিতার নাম সাইদ বিন আস বিন উমাইয়া, মায়ের নাম লুবাইনা বিনতে হাবাব, যিনি উম্মে খালেদ নামে পরিচিত ছিলেন। তিনি প্রারম্ভিক যুগে ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন। কারো কারো মতে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই ইসলাম গ্রহণ করেছেন। তিনি তৃতীয় বা চতুর্থ মুসলমান ছিলেন। কারো কারো মতে তিনি পঞ্চম মুসলমান ছিলেন। তার পূর্বে কেবল হযরত আবি আলী বিন আবি তালেব, হযরত আবু বকর, হযরত যায়েদ বিন হারসা এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাসই ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খালেদের ইসলাম গ্রহণের ঘটনা হলো, তিনি স্বপ্নে দেখেন যে তিনি আগুনের গর্তের কিনারায় দাঁড়িয়ে আছেন, তার পিতা তাকে তাতে নিক্ষেপ করার চেষ্টা অপচেষ্টা করছে। তিনি দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোমর ধরে তার কোমর ধরে রেখেছেন, কোথাও তিনি আগুনে না পড়ে যান। হযরত খালেদ ভীতির সাথে জাগ্রত হন এবং বলেন, খোদার কসম এই স্বপ্ন সত্য। এরপর হযরত আবু বকরের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি হযরত আবু বকরকে তার পুরো স্বপ্ন শোনান, তার কাছে উল্লেখ করেন। হযরত আবু বকর বলেন, তোমার সাথে কল্যাণের সিদ্ধান্ত হয়েছে, খোদা তাআলা তোমাকে রক্ষা করতে চান। ইনি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল, তার অনুসরণ করো। তুমি ইসলাম গ্রহণের মাধ্যমে যদি তার অনুসরণ করো, তাহলে তিনি তোমাকে আগুনে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে না, তোমার পিতা সেই আগুনে পতিত হতে যাচ্ছে। হযরত খালেদ মহানবী সাল্লামের সকাশে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিয়াদ নামক স্থানে অবস্থান করছিলেন। এটি সাফা পাহাড় সন্নিবেশিত একটি জায়গার নাম, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগপাল চড়িয়েছেন। হযরত খালেদ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কার দিকে মানুষকে ডাকেন বা আহ্বান করেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, আমি আল্লাহ তাআলার দিকে ডাকি, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আর তোমরা এসব প্রতিমার পূজা করা পরিহার করো, যারা শুনেও না দেখেও না আর কোনো ক্ষতি বা উপকারও করতে পারে না। আর এসব পাথর ও প্রতিমা জানে না যে কে তাদের পূজা করে কে করে না। তখন হযরত খালেদ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত খালেদের ইসলাম গ্রহণের কারণে যারপরনায় আনন্দিত ছিলেন। ইসলাম গ্রহণের পর হযরত খালেদ আত্মগোপনে চলে যান। তার পিতা যখন তার ইসলাম গ্রহণের কথা জানতে পারে, তার বাকি সন্তান যারা মুসলমান হয়নি তাদেরকে সে হযরত খালিদের সন্ধানে পাঠায়। তারা তাকে সন্ধান করে ধরে পিতার কাছে নিয়ে আসে। তার পিতা তাকে আজে বাজে কথা বলতে থাকে এবং পেটানো আরম্ভ করে। তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে প্রহার আরম্ভ করে দেয়। তার মাথায় প্রহার করে করে লাঠি ভেঙে ফেলেছে এবং বলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য অবলম্বন করেছ, অথচ তার জাতির তার প্রতি যে বিরোধিতা আছে সেটি তুমি দেখতে পাচ্ছ, আর সে তাদের বিভিন্ন উপাস্যকে যে আজেবাজে কথা বলে, তাদের পিতা পিতামহের যে দোষ ত্রুটি বর্ণনা করে তাও তুমি জানো। হযরত খালিদ বলেন, খোদার কসম, আমি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অবলম্বন করেছে। তখন তার পিতা মারাত্মকভাবে ক্ষেপে যায় এবং বলে, হে নির্বোধ, আমার চোখের সামনে থেকে চলে যাও, যেখানে ইচ্ছা যাও, আমি তোমার খাবার বন্ধ করে দিচ্ছি। তখন হযরত খালিদ বলেন, যদি আপনি আমার খাবার বন্ধ করে দেন, আল্লাহ তাআলা আমার জীবিত থাকার জন্য আমার জীবিকার ব্যবস্থা করবেন। তার পিতা তাকে ঘর থেকে বহিষ্কার করে এবং সন্তানদেরকে বলে যে তাদের কেউ যেন তার সাথে কথা না বলে। হযরত খালিদ সেখান থেকে বেরিয়ে যান আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসবাস করা আরম্ভ করেন। মোটের উপর পিতার দৃষ্টির অন্তরালে মক্কার পাশেই তিনি বসবাস করতেন। কোথাও আবার ধরে নিয়ে গিয়ে তার সাথে কঠোর ব্যবহার না আরম্ভ করে দেয়। হযরত খালিদের পিতা মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালাতো আর মক্কার সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত ছিল। একবার অসুস্থ হলে রোগের আধিক্যের কারণে বলে যে, যদি আমাকে আল্লাহ এ রোগ থেকে আরোগ্য দান করেন। আল্লাহ বলেছে বা নাকি তার উপাস্যদের নাম নিয়েছে তা জানা নেই। যাই হোক, সে বলে, যদি আমি আরোগ্য লাভ করি তাহলে ইবনে আবি কাবশা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদার ইবাদত মক্কাতে হবে না, অর্থাৎ এতটা কঠোর হব যে এখান থেকে সব মুসলমানদের বহিষ্কার করব। হযরত খালিদ যখন জানতে পারেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে, হে আল্লাহ, নিজের পিতার বিরুদ্ধে দোয়া করেন যে, হে আল্লাহ, আমার পিতাকে আরোগ্য দেবে না। আর সেই রোগেই তার পিতা মারা যায়। মুসলমানরা যখন ইথিওপিয়ায় দ্বিতীয় হিজরত করেন, হযরত খালিদও তাদের সাথে চলে যান। তার সাথে তার স্ত্রী উমাইমা বিনতে খালিদ খুজাইয়াও ছিলেন। হযরত খালিদের আরেক ভাই হযরত আমর বিন সাইদও তার সাথে হিজরত করেছেন। হযরত খালিদ খাইবারের যুদ্ধের যুগে ইথিওপিয়া থেকে হযরত জাফর বিন আবি তালেবের সাথে মহানবীর সকাশে উপস্থিত হন। খাইবারের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধলব্ধ সম্পদ থেকে অংশ দিয়েছেন। এরপর উমরাতুল কাজা, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ এবং তবুক ইত্যাদির যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এই বঞ্চনার জন্য সবসময় তিনি অনুতাপ এবং মনস্তাপ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বদরের যুদ্ধে আপনার সাথে যোগদান করতে পারিনি। মহানবী বলেন, তুমি কি এটি পছন্দ করবে না যে মানুষ এক হিজরতের সম্মান লাভ করেছে আর তুমি দুই হিজরতের সম্মান পেয়েছ? দ্বিতীয় হযরত খলিফা মসীহ সানি দেবাচা তাফসিরুল কোরআন বা ইন্ট্রোডাকশন টু দ্য হোলি কোরআন বইতে ওহী লিপিকারদের যে নাম উল্লেখ করেছেন, তাদের মাঝে খালিদ বিন সাইদ বিন আসের কথা উল্লেখিত আছে। হযরত খালিদ বিন সাইদকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামারের জাকাত সংগ্রহের দায়িত্ব নিয়োজিত করেছিলেন। হুজুরের মৃত্যু পর্যন্ত এ পদেই তিনি আসীন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানের পর তিনি মদিনায় চলে আসেন। তখন হযরত আবু বকর তাকে সম্বোধন করে বলেন যে, তুমি ফিরে কেন এসে গেলে? তিনি বলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো পক্ষ থেকে কোনো কাজ করবেন না। বলা হয় তিনি হযরত আবু বকরের বায়াত করতে দেরি করেছেন, কিন্তু বনু হাশেম হযরত আবু বকরের হাতে বায়াতের পর হযরত খালেদ হযরত আবু বকরের হাতে বায়াত করেন। পরবর্তীতে হযরত আবু বকর বিভিন্ন সময়ে তাকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করে পাঠিয়েছেন। মরজুসুফর যুদ্ধে হযরত খালেদ আবু বকরের খেলাফতকালে যোগ দেন। আর কারো কারো মতে মরজুসুফর যুদ্ধ যেহেতু হযরত উমরের খেলাফতকালের প্রথম দিকে 14 হিজরিতে হয়েছে, তাই বলা হয় হযরত খালেদ সিরিয়ায় আজনাদিন যুদ্ধে আবু বকরের ইন্তেকালের 24 দিন পূর্বে শাহাদত বরণ করেছেন। তাবরির ইতিহাস গ্রন্থে হযরত খালেদের মুরতাদদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত বিবরণ হল, হযরত আবু বকর যখন মুরতাদদেরকে দমনের জন্য পতাকা বাঁধেন আর যাদেরকে নির্বাচিত করার ছিল করেছেন, তাদের মাঝে একজন ছিলেন খালেদ বিন সাঈদ। হযরত ওমর হযরত আবু বকরকে খালেদ বিন সাঈদকে দিয়ে কাজ করাতে নিষেধ করেছিলেন এবং বলেন যে কাজ নেবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের সাথে দ্বিমত করেন আর হযরত খালেদকে তাইমায় সাহায্যকারী বাহিনীতে নিযুক্ত করেন। তাইমা সিরিয়া এবং মদিনার মধ্যবর্তী একটি প্রসিদ্ধ শহরের নাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খালেদ বিন সাঈদকে তাইমা যাওয়ার নির্দেশ দেন, তখন তিনি বলেন, নিজ স্থান পরিত্যাগ করবে না, চতুর্পাশের লোকদেরকে তোমার সাথে মিলিত হওয়ার আমন্ত্রণ জানাবে, শুধু তাদেরকে গ্রহণ করবে যারা মুরতাদ হয়নি, আর কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয়েও না, সে ব্যতীত কেবল সে ব্যতীত যে তোমার সাথে যুদ্ধ করে যতক্ষণ আমার নির্দেশ এসে যায়। হযরত খালেদ তাইমায় অবস্থান করেন আর চতুর্পাশের বহু জামাত তার সাথে যোগ দেয়। রোমানদের মুসলমানদের মহান বাহিনী আসার সংবাদ পৌঁছে যায়। তারা তাদের প্রভাবাধীন আরবদের কাছে এই সিরিয়া যুদ্ধের জন্য সৈন্য তলব করে হযরত খালেদ আরব গোত্রের আগমন সম্পর্কে আবু বকরকে অবহিত করেন। হযরত আবু বকর প্রত্যুত্তরে বলেন, তুমি এগিয়ে যাও, বিন্দুমাত্র বিচলিত হবে না, ভয় পাবে না, আল্লাহর কাছে সাহায্য যাচনা করো। এই উত্তর পেতেই হযরত খালেদ শত্রুর দিকে এগিয়ে যান। কাছে যখন পৌঁছেন, শত্রু এমন ত্রস্ত হয়ে পড়ে যে তারা সবাই নিজ জায়গা ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পালিয়ে যায়। হযরত খালেদ শত্রুর জায়গা করতলগত করেন। বেশিরভাগ মানুষ যারা হযরত খালেদের কাছে সমবেত ছিল, একত্রিত ছিল, তারা মুসলমান হয়ে যায়। সাফল্যের সংবাদ হযরত খালেদ হযরত আবু বকরকে অবহিত করেন। হযরত আবু বকর লিখেছেন, তুমি এগিয়ে যাও, কিন্তু এতটা অগ্রসর হয়েও না যে পেছনে শত্রু আবার হামলা করার সুযোগ পেয়ে যাবে। ইতিহাস গ্রন্থ থেকে হযরত আবু বকরের যুগে মুরতাদদের বিরুদ্ধে খালেদ বিন সাঈদের কার্যক্রমের কেবল এতটাই উল্লেখ পাওয়া যায়। এছাড়া হযরত আবু বকরের যুগে সিরিয়া বিজয়ের ইতিহাসে তার যে ভূমিকা রয়েছে তা ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করা হবে। অষ্টম অভিযান হযরত তুরাইফা বিন হাজেজের, যা মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। হযরত আবু বকর হযরত তুরাইফা বিন হাজেজের জন্য একটি পতাকা বেঁধে দেন, পতাকা প্রস্তুত করেন, তাকে বনু সুলাইম এবং হাওয়াজিনের মোকাবেলার নির্দেশ দেন। এক রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর বনু সুলাইম ও বনি হাওয়াজিনের মোকাবেলার জন্য মান বিন হাজেজকে পাঠান। আল্লামা ইবনে আব্দুল বর আল ইসতিয়াবে হযরত তুরাইফার পিতার নাম হাজেজ অর্থাৎ জে, আর ইবনে আসির আসদুল গাবায় হাজের বারে দিয়ে লিখেছেন, হযরত আবু বকর খলিফা নির্বাচিত হওয়ার পর হযরত তুরাইফা বিন হাজেজকে সুলাইমের আরবদের গভর্নর নিযুক্ত করেন যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি মুখলেস এবং নিষ্ঠাবান কর্মী ছিলেন এবং কার্যকরী বক্তৃতা করেন যে বনু সুলাইমের অনেক আরব তার দলে যোগ দেয়। অপর রওয়ায়েতে রয়েছে যে হযরত আবদুল্লাহ বিন আবু বকর বর্ণনা করেন, এই রওয়ায়েতটি আবদুল্লাহ বিন আবু বকরের বর্ণিত। বনু সুলাইমের অভ্যাস ছিল মহানবীর ইন্তেকালের পর তাদের কেউ কেউ মুরতাদ হয়ে যায় এবং কুফরির দিকে ফিরে যায়। তাদের কোনো কোনো ব্যক্তি গোটের আমির মান বিন হাজেস বা কারো কারো মতে তার ভাই তোরাইফ বিন হাজেজের সাথে ইসলামের উপর অবিচল ছিল, দৃঢ় প্রতিষ্ঠিত ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন তোলাইহার মোকাবেলার জন্য বের হন, হযরত আবু বকর মানকে লিখেছেন বনু সুলাইমের যারা ইসলামের উপর অবিচল রয়েছে তাদেরকে নিয়ে হযরত খালিদের সাথে বের হও। হযরত মান নিজের জায়গায় ভাই তোরাইফ বিন হাজেসকে স্থলাভিষিক্ত নিযুক্ত করে হযরত খালিদের সাথে বের হন। হযরত আবদুল্লাহ বিন আবি বকরের পক্ষ থেকে আরো একটি রওয়ায়েত বর্ণিত হয়েছে, বনু সুলাইমের এক ব্যক্তি হযরত আবু বকরের কাছে আসে, তাকে ফজা বলা হতো, তার নাম ছিল আয়াস বিন আবদুল্লাহ। ফজা শব্দের মাঝে আকস্মিকতার অর্থ আছে, কারণ এই ব্যক্তি আকস্মিকভাবে বিভিন্ন মুসাফের এবং জনপদে হামলা করে লুটপাট করত, তাই তার নাম পড়েছে, তার নাম রাখা হয়েছে ফুজা। যাই হোক, এই ব্যক্তি হযরত আবু বকরের কাছে আসে, সে বলে যে আমি মুসলমান, আমি তাদের বিরুদ্ধে জেহাদ করতে চাই যারা মুরতাদ হয়ে গেছে বা কাফের হয়ে গেছে, আপনি আমাকে বাহন দেন এবং আমাকে সাহায্য করুন। হযরত আবু বকর তাকে বাহন সরবরাহ করেন, অস্ত্র শস্ত্র দেন। এক জায়গায় এর বিস্তারিত বিবরণ এভাবে উল্লেখিত আছে, হযরত আবু বকর তাকে দুটো ঘোড়া বা অন্য রওয়ায়েত অনুসারে 30টি উট এবং 30 সৈন্যের অস্ত্র শস্ত্র দেন, আর 10 জন সশস্ত্র মুসলমান তার সাথে দেন। এই ব্যক্তি সেখান থেকে যাত্রা করে, মুসলমান বা মুরতাদ যারাই তার সামনে আসতো তাদের ধন সম্পদ সে ছিনে নিত, যে অস্বীকার করত দিতে তাকে হত্যা করত। সবার সাথে এই ব্যবহারই হচ্ছিল, মুসলমানদেরকে সে হত্যা করছিল, শহীদ করত। বনু শরীদের এক ব্যক্তি তার সাথে ছিল যাকে নাজাবা বিন আবি মেসার বলা হতো। অন্য রওয়ায়েত রয়েছে ফুজা সগোত্রের দিকে অগ্রসর হয়ে পথে মধ্যে মুরতাদ আরবদের সাথে যুক্ত করতে থাকে। তার অনুসারীর সংখ্যা যখন বৃদ্ধি পায়, প্রথমে সে তার মুসলমান সাথীদের হত্যা করে, তাদের সব ধন সম্পদ ছিনে নেয়, এরপর সে রাহাজানি শুরু করে দেয়। কখনো এ গোত্রে চোরাগুপ্ত হামলা করত, কখনো অন্য গোত্রে। মুসলমানদের একটি দল মদিনা যাচ্ছিল, তাদেরকে লুটপাট করে হত্যা করে বা শহীদ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই সংবাদ পান, তিনি হযরত তোরাইফা বিন হাজেসকে লিখেছেন, বা কারো কারো মতে হযরত আবু বকর এই নির্দেশ মানকে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি ভাই তোরাইফাকে পাঠিয়ে দেন। হযরত আবু বকর লেখেন যে খোদার শত্রু ফুজা আমার কাছে এসেছিল আর বলছিল যে সে মুসলমান, সে তার দাবি ছিল ইসলাম যারা ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে তাকে যেন আমি শক্তি যোগাই, আমি তাকে বাহন দিয়েছি এবং অস্ত্রশস্ত্র দিয়েছি। এখন আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি আল্লাহর শত্রু মুসলমান এবং মুরতাদদের কাছে গিয়েছে এবং তাদের ধন সম্পদ কক্ষিগত করে, যেই তার বিরোধিতা করে তাকে সে হত্যা করে। তাই তুমি মুসলমানদেরকে সাথে নিয়ে যাও, তাকে হত্যা করো বা বন্দি করে আমার কাছে নিয়ে আসো। অপর রওয়ায়েতে রয়েছে হযরত আবু বকর হযরত তোরাইফার সাহায্যের জন্য হযরত আবদুল্লাহ বিন কায়েসকেও পাঠিয়েছেন। হযরত তোরাইফা বিন হাজেস তার মোকাবেলায় বের হন, উভয় দলের যখন সংঘর্ষ হয়, প্রথমে তীর বিনিময় হয়, এক তীর নাজাওয়া বিন আবু মাইসার গায়ে লাগে এবং সে ইন্তেকাল করে। ফুজা যখন মুসলমানদের বীরত্ব এবং অবিচলতা দেখে, সে হযরত তুরাইফাকে বলে, তুমি আমার চেয়ে এই কাজের বেশি যোগ্যতা রাখো না বা অধিকার রাখো না, তুমিও হযরত আবু বকর কর্তৃক নিযুক্ত আমির, আমিও তারই নিযুক্ত আমির। খুব দ্রুততার সাথে তাকে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করে। হযরত তুরাইফা তাকে বলেন যে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে অস্ত্র সমর্পণ করো, হযরত আবু বকর তোমাকে ধরার জন্য পাঠিয়েছেন, অস্ত্র সমর্পণ করো আর আমার সাথে হযরত আবু বকরের কাছে চলো, সেখানে সিদ্ধান্ত হবে যে তুমি আমির কিনা। ফুজা হযরত তুরাইফার সাথে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। উভয় যখন হযরত আবু বকরের কাছে আসে, হযরত আবু বকর হযরত তুরাইফাকে বলেন যে তাকে বাকিতে নিয়ে যাও এবং আগুনে জ্বালিয়ে ফেলো। এই ব্যবহার করার কারণ হলো সে মুসলমানদের সাথে এই ব্যবহারই করেছে। হযরত তুরাইফা তাকে সেখানে ধরে নিয়ে যান এবং আগুন জ্বালিয়ে তাতে তাকে নিক্ষেপ করেন। অন্য রওয়ায়েত অনুসারে যুদ্ধ বা ঝগড়া চলাকালে ফুজা পালিয়ে যায়। এরপর হযরত তুরাইফা তার পিছু ধাওয়া করে তাকে বন্দী করেন আর আবু বকরের কাছে ধরে নিয়ে আসেন। আবু বকরের কাছে যখন সে আসে, তিনি তার জন্য মদিনায় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে হাত পা বেঁধে তাতে তাকে ফেলে দেন। নবম অভিযান হযরত আলা বিন হাজরামির অভিযান ছিল, মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত। হযরত আবু বকর হযরত আলা বিন হাজরামিকে একটি পতাকা দেন এবং বাহরাইন যাওয়ার নির্দেশ প্রদান করেন তাকে। বাহরাইন ইয়ামামা এবং পারস্য উপসাগরের মাঝে অবস্থিত অঞ্চল, বর্তমান কাতার এবং বাহরাইনের ইমারত তো এতে অন্তর্ভুক্ত। আজকের ছোট বাহরাইন নয় বরং বিস্তৃত অঞ্চল ছিল, রাজধানী ছিল বাহরাইন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে এখানে মনজার বিন সাওয়া শাসক ছিল, শাসক ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেন। সেই দিনগুলোতে বাহরাইন বা সৌদি আরবকে আল আসা বলা হতো। হযরত আলা বিন হাদরামির পরিচয় হলো, নাম আলা, পিতার নাম ছিল আবদুল্লাহ, ইয়েমেনের প্রসিদ্ধ অঞ্চল হাজরামাউতের সাথে তার সম্পর্ক, ইসলামের সূচনাতেই তিনি মুসলমান হন। হযরত আলা বিন হাদরামির এক ভাই আমর বিন হাদরামি মুশরিকদের সে প্রথম ব্যক্তি ছিল যাকে এক মুসলমান যাকে কোনো মুসলমান হত্যা করেছে। তার সম্পদ প্রথম সম্পদ ছিল যা খুমস হিসেবে ইসলামে আসে। বদরের যুদ্ধের মৌলিক এবং তাৎক্ষণিক যে কারণ বর্ণনা করা হয় সেগুলোর বলা হয় যে এই হত্যাও একটি কারণ। আলা বিন হাজরামির এক ভাই আমির বিন হাজরামি বদরের যুদ্ধের দিন কুফরের অবস্থায় মারা যায়। মহানবী যখন বাদশাহদের তবলিগি পত্র প্রেরণ করেন, তখন মুনজির বিন সাবা বাহরাইনের শাসকের কাছে পত্র নিয়ে যাওয়ার দায়িত্ব হযরত আলা বিন হাজরামির উপর ন্যস্ত হয়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাহরাইনের গভর্নর পদে নিযুক্ত করেন। হযরত আলা বিন হাদরামি যখন তাকে ইসলামের প্রতি আহ্বান জানান, মুনজির বিন সাবা ইসলাম গ্রহণ করেন। মুনজির যখন ইসলামের বার্তা শুনেন বা পান, তার মন্তব্য ছিল, আমি এই সম্পর্কে চিন্তা করেছি যা আমার হাতে আছে। আমি দেখলাম যে এটি হলো ইহজগতের জন্য, যা আমার হাতে আছে আমি দেখলাম এটি ইহজগতের জন্য, পরকালের জন্য নয়। অর্থাৎ আমার কাছে যা আছে এটি জাগতিকতা, বৈষয়িকতা, পারলৌকিক কোনো প্রস্তুতি আমি নিইনি। আর তোমাদের ধর্ম অর্থাৎ মুসলমানদের ধর্ম সম্পর্কে যখন চিন্তা করলাম, তখন এটিকে ইহ এবং পরকাল উভয় জগতের জন্য কল্যাণ করে পেয়েছে। তাই ধর্মগ্রহণে কোনো কিছু বাদ সাধতে পারে না। ইসলামের সত্যতায় আমার বিশ্বাস আছে। এতে রয়েছে ইহ জীবনের চাওয়া পাওয়ার পূর্ণতা এবং ধর্মের প্রশান্তি। তিনি বলেন, গতকাল তাদের জন্য আমার আক্ষেপ হতো যারা ইসলাম গ্রহণ করত, আর আজ তাদের জন্য আমার পরিতাপ যারা এই ইসলামকে প্রত্যাখ্যান করে। এই শিক্ষার সৌন্দর্য আমি জানতে পেরেছি, তাই এখন আমার প্রেফারেন্সেস সম্পূর্ণভাবে বদলে গেছে। মহানবী ইসলামের নিয়ে আসা শরীয়তের মহত্তর দাবি হলো তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যু পর্যন্ত হযরত আলা বাহরাইনের গভর্নর ছিলেন, আমেল ছিলেন, মহানবীর কর্মকর্তা ছিলেন। আবু বকরের খেলাফতকালেও এই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। হযরত ওমরও নিজের খেলাফতকালে তাকে এই কাজেই নিযুক্ত রাখেন। হযরত ওমরের খেলাফতকালের পর তার ইন্তেকাল হয়, তিনি ইহধাম ত্যাগ করেন। তাবকাত ইবনে সাদ অনুসারে একবার যখন বাহরাইনবাসীরা হযরত আলা বিন হাজরামির বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু ইসলামের কাছে অভিযোগ করে, হুজুর সাল্লাল্লাহু ইসলাম তাকে অপসারণ করেন, আর হযরত আব্বান বিন সাইদ বিন আসকে তিনি কর্মকর্তা বা গভর্নর নিযুক্ত করেন। তার মহানবীর ইন্তেকালের পর যখন ইরতেদাদ এবং বিদ্রোহ ছড়িয়ে পড়ে, হযরত আব্বান মদিনা ফিরে আসেন আর এই পদ তিনি ছেড়ে দেন। হযরত আবু বকর যখন তাকে পুনরায় বাহরাইন পাঠাতে চান, তিনি এক কথা বলে ক্ষমা চেয়ে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি এখন অন্য কারো আমেল গভর্নর বা কর্মকর্তার দায়িত্ব নেবেন না। তখন হযরত আবু বকর পুনরায় আলা বিন হাজরামিকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করে পাঠান, যে পদে মৃত্যু পর্যন্ত তিনি প্রতিষ্ঠিত বা অধিষ্ঠিত ছিলেন। হযরত আলা এমন এক ব্যক্তি ছিলেন যার দোয়া গৃহীত হওয়ার খ্যাতি ছিল, বিভিন্ন রওয়ায়েত রয়েছে তার দোয়া গৃহীত হওয়ার। হযরত আবু হুরায়রা বলতেন, আমি তার গুণাবলী এবং দোয়া গৃহীত হওয়ার যে বৈশিষ্ট্য আছে তাতে খুবই প্রভাবিত। রওয়ায়েতে অন্যান্য কথার পাশাপাশি এটিও রয়েছে যে একবার মদিনা থেকে বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা করেন, পথে মধ্যে পানি ফুরিয়ে যায়। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন মরুবালিতে এক ঝর্ণা প্রস্ফুটিত হয় আর আমরা সবাই তাতে পরিতৃপ্ত হয়ে যাই। হযরত আবু হুরায়রা আরো বর্ণনা করেন যে আমি আল্লাহর সাথে সেনাবাহিনীর অংশ হিসেবে বসরার বসরা অভিমুখে যাত্রা করে আমরা লেয়াসে ছিলাম, সেখানে তিনি ইন্তেকাল করেন। লেয়াস বনু তামিমের এলাকায়, একটা গ্রামের নাম। আমরা এমন জায়গায় ছিলাম যেখানে কোনো পানি ছিল না। আল্লাহ তাআলা আমাদের জন্য এক মেঘখণ্ড নিয়ে আসেন যা থেকে বৃষ্টি বর্ষিত হয়। আমরা তাকে গোসল দেই, আমাদের তরবারি দিয়ে কবর খুঁড়ি, আমরা তার লাহাত বানাইনি। আমরা লাহাত বানানোর জন্য ফিরে এসে কবর খুঁজে পাইনি। কিছুকাল পর গিয়ে তারা দেখেছেন হয়তো সেখানে। তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কারো কারো মতে 14 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, কারো কারো মতে 21 হিজরিতে তিনি ইহধাম ত্যাগ করেন। বাহরাইন সংক্রান্ত তথ্য হলো, এ সম্পর্কে উল্লেখ আছে, এর ইতিহাস হলো এটি হীরার বাদশাদের শাসনাধীন ছিল। হীরার বাদশারা কিসরা বা ইরানি সাম্রাজ্যের অধীনস্থ ছিল। হীরা ইসলামের পূর্বে ইরাকি বাদশাদের শাসন কেন্দ্র ছিল। বাহরাইনের উপকূলীয় শহরগুলোতে মিশ্র আবাদী ছিল, ফার্সি, খ্রিস্টান, ইহুদি এবং জাটও ছিল। আরবের বাণিজ্য ছিল ফার্সিদের নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের একটি জামাতও এখানে বসবাস করত যারা ভারত এবং ইরান থেকে এসেছিল, আর ফোরাত অববাহিকা থেকে আরম্ভ করে আদানের উপকূলীয় অঞ্চলের মাঝে তারা বসতি স্থাপন করে। এই ব্যবসায়ীরা স্থানীয় মহিলাদের সাথে বিয়ে করে, আর যে প্রজন্ম সামনে আসে তাদেরকে আবনা নামে ডাকা হতো। উপকূলীয় শহরের পেছনে তিনটি বড় গোত্র এবং এর বহু শাখা বসবাস করত। বকর বিন একটি বকর বিন ওয়াইল, অন্যটি আব্দুল কায়েস, তৃতীয়টি ছিল রবিয়া। এদের মাঝে অনেক পরিবার ছিল খ্রিস্টান। ঘোড়া, উঁট, ছাগ পালা, খেজুর বাগান করা ছিল তাদের বিশেষ পেশা। এসব গোত্রের ব্যবস্থাপক সেই স্থানীয় নেতা বা নেতারা যারা ছিল হীরা সরকারের আস্থাভাজন। তাদের মাঝে একজন ছিল মুনজির বিন সাবা, সে বাহরাইনের হাজার জেলায় বসবাস করত। হাজারের আশপাশে আব্দুল কায়েস গোত্রের রাজত্ব ছিল। আব্দুল কায়েস গোত্রের দুটো প্রতিনিধি দল মহানবীর কাছে আসে। একটি প্রতিনিধি দল আসে পঞ্চম হিজরিতে, মহানবীর সকাশে আসে। ১৩ বা ১৪ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল ছিল। আব্দুল কায়েসের দ্বিতীয় প্রতিনিধি দল নবম হিজরিতে বা আমুল ওয়ফুদে পুনরায় মহানবীর কাছে আসে। তাতে জারুত সহ ৪০ ব্যক্তি অন্তর্ভুক্ত ছিল। জারুত ছিল খ্রিস্টান, এখানে এসে ইসলাম গ্রহণ করে। এক ভাষ্য অনুসারে এই প্রতিনিধি দল মহানবীর কাছে আসার পূর্বে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। হাজার ফার্সি, খ্রিস্টান এবং ইহুদিরা অনিচ্ছায় কর দিতে সম্মত হয়। বাহরাইনের বাকি জনপদ এবং শহর অমুসলিম থেকে যায়, কিন্তু এরা যখনই সুযোগ পেত বিদ্রোহ করত। মুনজির বিন সাবার ইসলাম গ্রহণের পর মহানবী তাকে যথারীতি বাহরাইনের শাসকের পদে রাখেন। ইসলাম গ্রহণের পর স্বজাতিকেও ইসলামের তাবলীগ করে। আর জারেদ বিন মোয়াল্লাকে ইসলামের শিক্ষা অর্জনের জন্য মহানবীর কাছে প্রেরণ করে। জারুত মদিনায় পৌঁছে ইসলামী শিক্ষা এবং ইসলামী বিষয়াদি সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং স্বজাতির মাঝে ফিরে গিয়ে ধর্মের তাবলীগ এবং ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত করার দায়িত্ব পালন করা আরম্ভ করে। মহানবীর ইন্তেকাল অর্থাৎ ১১ হিজরির কয়েকদিন পর মুনজির ইন্তেকাল করেন। তখন আরব অনারব সবাই বিদ্রোহ ঘোষণা করে বসে। আব্দুল কায়েস গোত্র বলে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হতেন তাহলে তিনি কখনো মারা যেতেন না, আর সবাই তারা মুরতাদ হয়ে যায়। এই সংবাদ হযরত জারুতের কাছে পৌঁছলে হযরত জারুত স্বজাতির সম্মানিত লোকদের একজন ছিলেন যিনি মদিনা গিয়েছিলেন ইসলাম শেখার জন্য, তার কথা বলা হচ্ছে। জারুত তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা মহানবীর কাছে হিজরত করেছিলেন এবং এক ভালো বক্তা ছিলেন। হযরত জারুত যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের সবাইকে সমবেত করেন। তারা মুরতাদ হয়েছিল এই জন্য যে মহানবী ইন্তেকাল কেন করলেন। যাই হোক, জারুত বক্তৃতার উদ্দেশ্যে দণ্ডায়মান হন এবং বলেন, হে আব্দুল কায়েস, আমি একটি কথা তোমাদের জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি এর উত্তর জানো আমাকে বলো, আর যদি এর উত্তর না জানো তাহলে আমাকে বলো না। তারা বলে, যা চাও প্রশ্ন করতে পারো। হযরত জারুত বলেন, তোমরা কি জানো অতীতেও আল্লাহর নবীরা পৃথিবীতে এসেছেন? তারা বলে, হ্যাঁ। হযরত জারুত বলেন, তোমরা কি শুধু জ্ঞান রাখো নাকি তোমরা তাদেরকে দেখেছ? তারা বলে, না আমরা দেখিনি কিন্তু আমরা তা শুধু জানি। হযরত জারুত বলেন যে এরপর তারা কোথায় গেল? উত্তর দিল যে তারা ইন্তেকাল করেছেন। হযরত জারুত বলেন, একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন যেভাবে তারা ইন্তেকাল করেছে। আর আমি ঘোষণা দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বান্দা এবং রসুল। তার জাতি তার বক্তৃতা শোনার পর বলে, প্রশ্নোত্তরের পর বলে, আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত উপাস্য আর কেউ নেই, আর নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বান্দা এবং রসুল। আর আমরা তোমাকে নিজেদের মনোনীত এবং সর্দার হিসেবে মেনে নিচ্ছি। এভাবে তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে, আর ধর্মত্যাগের মহামারী তাদেরকে প্রভাবিত করতে পারেনি। বাকি আরব অনারব মদিনার শাসনের অবসানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইরানি সরকার তাদেরকে উৎসাহিত করে আর বিদ্রোহের নেতৃত্বে নিযুক্ত করে একজন বড় আরব লিডারকে হাজারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি আবান বিন সাইদ বিন আস বিদ্রোহের কালো মেঘ দেখে মদিনা ফিরে আসেন। বনে আব্দুল কায়েসের কিছু লোক যদিও বাধ্যত ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু বাহরাইনের অন্যান্য গোত্র হুতম বিন জুবায়ের প্রভাবে এসে যথারীতি ইরতিদাদের উপর প্রতিষ্ঠিত থাকে। তারা রাজত্ব মুনজির বংশে স্থানান্তরিত করে মুনজির বিন নোমানকে বাদশাহ বানিয়ে নিয়েছে। এক রওয়ায়েতে রয়েছে, মুনজির বিন নোমানকে বাদশাহ বানানোর যখন তারা পরিকল্পনা করে, তাদের সম্মানিত এবং নেতাদের জামাত ইরানের বাদশাহর কাছে পৌঁছে, কিসরার কাছে পৌঁছে, তার কাছে যাওয়ার, তার সামনে আসার অনুমতি চায়। বাদশাহর কাছে বাদশাহ অনুমতি দেয়। তারা বাদশাহ সুলভ সম্মান প্রদর্শন এবং তার কল্যাণ কামনা করে তার সামনে উপস্থিত হয়। ইরানের বাদশাহ বলে, হে আরব, কী কেন তোমরা এখানে এসেছো? তারা বলে, হে বাদশাহ, আরবের সে ব্যক্তি ইন্তেকাল করেছে যাকে কুরাইশ এবং মুজারের সকল গোত্র সম্মানিত মনে করত। তারা আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিল। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছে এবং বলে, এরপর তার স্থলাভিষিক্ত এক ব্যক্তি দণ্ডায়মান হয়েছে যে দুর্বল দেহ, দুর্বল মতামতের অধিকারী। তাওবাকর সম্পর্কে বলে এই কথা, তার নিযুক্ত কর্মকর্তারা পথ নির্দেশনা বা দিক নির্দেশনার জন্য ফিরে গেছে। আজকে বাহরাইন তাদের হাত থেকে বেরিয়ে গেছে। আব্দুল কায়েসের ছোট্ট একটি জামাত ছাড়া আর কেউ এখন ইসলামের উপর প্রতিষ্ঠিত নয়। আমাদের মতে তাদের কোনো গুরুত্বই নেই। অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর নিরিখে আমরা সংখ্যাগরিষ্ঠ। কোনো ব্যক্তিকে পাঠান আপনি, যদি বাহরাইন দখল করতে চায় কেউ তাকে বাধা দিতে পারবে না। তখন কিসরা তাদেরকে বলে, তোমরা নেতা হিসাবে কাকে পছন্দ করবে যাকে তোমাদের সাথে আমি বাহরাইন পাঠাতে পারি? তারা বলে, বাদশাহ যাকেই পছন্দ করেন পাঠাতে পারেন। কিসরা বলে, তোমরা মুনজির বিন নোমান বিন মুনজির সম্পর্কে কি বলো? তারা বলে, হে বাদশাহ, আমরা তাকেই পছন্দ করি, এছাড়া অন্য কাউকে আমরা চাই না। তখন কিসরা মুনজির বিন নোমানকে ডাকে। সে ছিল এক যুবক, তার সদ্য দাড়ি মোচ গজিয়েছে। বাদশাহ তাকে পোশাক, রাজ পোশাক পরিয়ে দেয় এবং মুকুট পরায় এবং 100 অশ্বারোহী দান করে, 7,000 পদাতিক এবং পদাতিক বাহিনী এবং বাহন দিয়ে বকর বিন ওয়াইল গোত্রের সাথে বাহরাইন যাওয়ার নির্দেশ দেয়। একই সাথে আবু জুবায়া, হুতম বিন জায়েদ যার নাম ছিল শুরায়হ বিন জুবায়া, বনু কায়েস বিন সালেবার সদস্য ছিল, হুতম ছিল তার উপাধি। ইসলাম গ্রহণের পর সে মুরতাদ হয়ে গিয়েছিল। জবিয়ান বিন আমর এবং মুসমে বিন মালিকও ছিল। তারা সর্বপ্রথম জারুদ এবং আব্দুল কায়েস গোত্রকে ইসলাম থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন হুতাম বিন জুবায়হা বাহুবলে তাদেরকে পদানত করার চেষ্টা করে। সে কতিব এবং হাজারে অবস্থিত বিদেশি ব্যবসায়ী যারা এর পূর্বে ইসলাম গ্রহণ করেনি তাদেরকে দলভুক্ত করে। আব্দুল কায়েস গোত্রের সদস্যরা তাদের নেতা হযরত জারুদ বিন মুআল্লার কাছে 4,000 সংখ্যায় তাদের মিত্র এবং দাস কৃতদাসদের সাথে সমবেত হয়। বকর বিন ওয়াইল তাদের 9,000 ইরানি এবং 3,000 আরব সহ তাদের সামনে আসে। উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। বকর বিন ওয়াইল গোত্রের ভয়াবহ ক্ষতি হয়। তাদের এবং তাদের অনেকেই এবং অনেক ইরানি নিহত হয়। এরপর দ্বিতীয়বার ভয়াবহ যুদ্ধ হয়। এবার আব্দুল কায়েস মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এইভাবে তারা একে অন্যের কাছ থেকে প্রতিশোধ নিতে থাকে। বহুদিন যুদ্ধ চলমান থাকে, অনেকেই নিহত হয়। আর আব্দুল কায়েস গোত্রের জনসাধারণ বকর বিন ওয়াইলের কাছে নিরাপত্তার অনুরোধ করে। তখন আব্দুল কায়েস বুঝতে পেরেছে যে এখন তারা বকর বিন ওয়াইলের মোকাবেলায় দুর্বল, এরা পরাজিত হয়। আর তারা হজর অঞ্চলে নিজেদের জুয়াসা নামক দুর্গে অবরুদ্ধ হয়ে যায়। জুয়াসা বাহরাইনের সেই গ্রাম যেখানে মহানবীর মসজিদের পর সর্বপ্রথম জুমা পড়া হয়েছিল। বুখারীর একটি রওয়ায়ত রয়েছে, হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত। এটি তিনি বর্ণনা করেন, ইন্না আউয়ালা জুমাতিন জুমাত বাদা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদ আব্দুল কাইস ফি জুয়াসা মিন আল বাহরাইন, মহানবীর মসজিদের পর সর্বপ্রথম জুমা আব্দুল কাইস গোত্রের মসজিদে বাহরাইনের জুয়াসা গ্রামে পড়া হয়েছিল। বনু বকর বিন ওয়াইল ইরানিদের সাথে অগ্রযাত্রা অব্যাহত রাখে এবং তাদের দুর্গ পর্যন্ত পৌঁছে যায় এবং তাদেরকে অবরুদ্ধ করে ভেতরে খোরাক যাওয়া বন্ধ করে দেয়। বনু বকর বিন কেলাবের এক ব্যক্তি আবদুল্লাহ বিন ঔফ আব্দি, তার নাম আবদুল্লাহ বিন হাজফ বলা হয়ে থাকে, সে তখন হযরত আবু বকর এবং মদিনাবাসীদের সম্বোধন করে কবিতা লিখেছে যাতে নিজেদের অসহায়ত্ব এবং দুর্বলতা এবং সাহস এবং ধৈর্যের চিত্র তুলে ধরেছে। দীর্ঘ একটি কবিতা এটি, যাই হোক এর অনুবাদ হলো, হে শ্রোতা, আবু বকর এবং মদিনার সব যুবকদের এই বার্তা পৌঁছে দাও। সেসব যুবক যাদের দিনের সমাপ্তি জুয়াসাতে ঘটেছে ক্ষুধা এবং অবরোধের মাঝে, তাদের সম্পর্কে জিজ্ঞেস করছে যে আপনার পক্ষ থেকে কোনো সাহায্য আসবে। সকল রাস্তায় তাদের রক্ত এমনভাবে পড়ে আছে যে সূর্যের কিরণ দর্শকের দৃষ্টিকে বিস্ফারিত করছে। বনু জোহল, ইজেল এবং কেরান গোত্রগুলো অন্যায়ভাবে তাদের সবাইকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে গরুর। গরুরের আসল নাম হলো মুনজির বিন নোমান বিন মুনজির। সে অন্যায়ভাবে আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততি ছিনিয়ে নিতে চায়। তাদের অবরোধ যখন ভয়াবহ রূপ ধারণ করে, অতিদীর্ঘ হয়ে যায়, তারা আমাদের উপর জয়যুক্ত হয়। আর এইভাবে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা রহমান আল্লাহর উপর নির্ভর করেছি, কেননা আমরা তার কৃপা তাওকুলকারীদের উপর বর্ষিত হতে দেখেছি। তখন আমরা বললাম, আমরা এতে সন্তুষ্ট যে আল্লাহ আমাদের প্রভু, আর আর এতেও আমরা আনন্দিত যে ইসলাম আমাদের ধর্ম। আমরা বললাম, বিষয় তো একসময় ঠিক হয়েই যায়, কিন্তু আমাদের পিতা পিতামহের সন্তানদের কাণ্ডজ্ঞান কাজ করেনি। আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবো, হয়তো তোমরা মারা যাবে না হয় আমরা। আমরা প্রত্যেক সেই ভারতীয় তরবারির মাধ্যমে যুদ্ধ করব, যা সবকিছু কেটে ছিন্ন ভিন্ন করে, যা শিরস্ত্রাণ এবং বর্মকে কেটে টুকরো টুকরো করে ফেলে। এই কবিতা লিখে মদিনা পাঠিয়েছেন তিনি। হযরত আবু বকর যখন এই পঙ্ক্তিগুলো পাঠ করেন, আব্দুল কায়েসের অবস্থা অবগত হয়ে তিনি মারাত্মকভাবে দুঃখ ভারাক্রান্ত হন। তিনি হযরত আলা বিন হাজরামিকে ডাকেন এবং বাহিনীর নেতৃত্ব তার হাতে তুলে দেন। 2000 মুহাজির এবং আনসার সহ বাহরাইনের পথে আব্দুল কায়েসকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেন আর দিক নির্দেশনা দেন। আরবের গোত্রগুলোর মধ্য থেকে যে গোত্রের পাশ দিয়ে যাবে তাদেরকে বনু বকর বিন ওয়াইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করবে, কেননা তারা ইরানের বাদশাহ কিসরার নিযুক্ত মুনজির বিন নোমান বিন মুনজিরের সাথে এসেছে। তারা সেই বাদশাহ তার মাথায় মুকুট রেখেছে যে আল্লাহর জ্যোতিকে নির্বাপিত করতে চায়, আর আল্লাহর ওলিদেরকে সে হত্যা করেছে। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ পাপ থেকে বাঁচারও শক্তি নেই আর পুণ্যেরও শক্তি নেই কারো আল্লাহর সাহায্য ছাড়া। এই এই দোয়ার দোয়ায় বলিয়ান হয়ে এগিয়ে যাও। অগ্রসর হযরত আলা বিন হাজরামি যাত্রা করেন। ইয়ামানের পাশ দিয়ে যাওয়ার সময় সুমামা বিন উসাল বিন হানিফার একটি জামাত তাদের সাথে যোগ দেয়। এছাড়া কায়েস বিন আসেম তার এক গোত্র বনু তামিম নিয়ে এসে হযরত আলা বিন হাজরামের বাহিনীতে যোগ দেয়। এর পূর্বে কায়েস বিন আসেম যাকাত দিতে অস্বীকার করেছিল আর গোত্রের যাকাত মদিনা পাঠাতে অস্বীকার করে। যাকাতের উঠানো মাল সম্পদ মানুষের হাতে ফিরিয়ে দেয়। হযরত খালিদ বিন আলী যখন ইয়ামামায় বনু হানিফাকে পরাজিত করেন, তখন কায়েস বিন আসেম মুসলমানদের সামনে আত্মসমর্পণ করার মাঝেই নিরাপত্তা নিহিত বলে মনে করে আর বনু তুমিমের যাকাত একত্রিত করে আর হযরত আলা বিন হাজরামের বাহিনীতে যোগ দেয়। হযরত আলা তার বাহিনীকে দানার পথে বাহরাইনের দিকে নিয়ে যায়। দানা বনু তুমিমের বসতি স্থলের একটি জায়গার নাম বসরা থেকে মক্কার পথে এটি অবস্থিত। তিনি বলেন, যখন আমরা এর মাঝে পৌঁছি তিনি আমাদেরকে যাত্রা বিরতির নির্দেশ দেন। বর্ণনাকারী কথা বলছেন, রাতের অন্ধকারে উট অনিয়ন্ত্রিত হয়ে পালিয়ে যায়। তাদের কাছে কোনো উটও ছিল না আর কোনো পাথেও ছিল না, ভাণ্ডারও ছিল না আর তাবুও ছিল না। সবাই সব উট উট সব কিছু নিয়ে মরুভূমিতে হারিয়ে যায়। এই ঘটনা তখন ঘটে যখন মানুষ বাহন থেকে নেমে গিয়েছিল, অর্থাৎ তখনও তারা নিজেদের পাথেও নামায়নি। তখন তারা দুঃখ যন্ত্রণায় হতবিহ্বল ছিল, জীবনের বিষয়ে নিরাশ ছিল, পরস্পরকে তারা ওসিয়ত করছিল। ততক্ষণে হযরত আলার ঘোষক সবাইকে সমবেত হওয়ার নির্দেশ দেন, সবাই তার কাছে সমবেত হয়। হযরত আলা তাদেরকে সম্বোধন করে বলেন যে, আমি তোমাদের চেহারা এই দুশ্চিন্তা আর এই বেকুলতা কেন দেখছি? তোমরা এত দুশ্চিন্তাগ্রস্ত কেন? মানুষ বলে এটি এমন কোনো বিষয় নয় যার জন্য আমাদেরকে অভিযুক্ত করা যেতে পারে। আমাদের উঠ হারিয়ে গেছে, এই কারণে আমাদের এই অবস্থা। যদি এভাবে সকাল হয়ে যায়, সূর্য উদিত হওয়ার পূর্বেই আমরা মারা যাবো। হযরত আলা বলেন যে, তোমরা ভয় পেও না, তোমরা কি মুসলমান নও? তোমরা কি আল্লাহর পথে জেহাদের উদ্দেশ্যে বের হওনি? তোমরা কি আল্লাহর সাহায্যকারী নও? সবাই বলেন নিঃসন্দেহে। হযরত আলা বলেন, তোমাদের জন্য শুভ সংবাদ যে আল্লাহ তাআলা কখনো, তোমরা যে অবস্থায় আছো মানুষকে কখনো এই অবস্থায় আল্লাহ ছাড়বেন না। প্রভাত উদিত হতেই ফজরের নামাজ আজান হয়, হযরত আলা নামাজ পড়ান। অনেকেই তায়াম্মুম করে নামাজ পড়েন, পানি ছিল না, অনেকের ওযু ছিল। নামাজ শেষ হওয়ার পর হযরত আলা নতজানু হয়ে দোয়ার জন্য বসে পড়েন। সবাই নতজানু হয়ে দোয়ার জন্য বসে যায় আর কাকুতি মিনতির সাথে দোয়ায় রত হয়। সবাই এমনই করে। এরপর সূর্য উদিত হয়। সূর্যের আলো যখন পূর্বের দিগন্তে আত্মপ্রকাশ করে, তখন হযরত আলা উপস্থিত মানব সারির দিকে দৃষ্টি দেন এবং বলেন, কেউ আছে কি যে গিয়ে এই সংবাদ নেবে যে এই আলোটি কেমন? এক ব্যক্তি যায়, সে এসে ফিরে এসে বলে, এই আলো মরিচিকা ছাড়া আর কিছু নয়। যেখানে আলো দেখা দিয়েছে, আলোর ফলে উজ্জ্বল্য সৃষ্টি হয়, পানি ছিল না, মরিচিকা। হযরত আলা পুনরায় দোয়ায় রত হন। দ্বিতীয়বার পুনরায় সেই আলো দেখেন, জিজ্ঞেস করে জানা গেল মরিচিকাই। তৃতীয়বার পুনরায় আলো সামনে আসে। এবার সংবাদ বাহক এসে বলেন যে, পানি দেখেছি আমরা, পানি এসেছে। হযরত আলা দাঁড়িয়ে যান, সবাই দণ্ডায়মান হয়। পানির কাছে তারা পৌঁছান, সবাই পানি পান করে এবং স্নান করে, অর্থাৎ কোনো ঝর্ণা প্রস্ফুটিত হয়। তখনও দিনের সূচনা হয়নি, চতুর্দিক থেকে তাদের ওট তাদের কাছে ছুটে আসে, এসে তাদের কাছে বসে যায়। প্রত্যেক ব্যক্তি নিজ বাহনে বাহন কেটেজের হাতে নেয়, কারো কোনো জিনিস নষ্ট হয়নি। দোয়ারে নিদর্শন সেখানে প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা পানিও দিয়েছেন, ওটও ফিরে এসেছে, মানুষ উটকেও পানি পান করিয়েছে। দ্বিতীয়বার তারা পেট ভরে সবাই পানি পান করে, সবাই তৃপ্তির সাথে পানি পান করে এবং গবাদি পশুকেও পান করিয়েছে, আবার নিজেদের সাথে পশুকে পানি ভরে নেয়। মিনজাব বিন রাশেদ বর্ণনা করেন, তখন হযরত আবু হুরায়রা আমার সাথে ছিলেন। আমরা সেই জায়গা থেকে কিছুটা দূরে যখন চলে যাই, তিনি আমাকে জিজ্ঞেস করেন, এই পানির জায়গা সম্পর্কে কি জানো? তিনি বলেন, অন্য আরবদের মোকাবেলায় এই এলাকার এক এক ইঞ্চি জমি সম্পর্কে আমি অবহিত। হযরত আবু হুরায়রা বলেন, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। আমি পুনরায় ঠিক সেই পানির জায়গায় নিয়ে যাই। সেখানে এসে দেখি কোনো পানির চোবাচ্চাও নেই আর পানির কোনো নাম চিহ্নও নেই। আমি হযরত আবু হুরায়রাকে বলি, খোদার কসম, যদিও এখানে আমি কোনো চোবাচ্চা দেখতে পাচ্ছি না, তবুও আমি এটি বলবো, এটি সেই জায়গা যে জায়গা থেকে আমরা পানি নিয়েছিলাম। কিন্তু আজকের পূর্বে আমি কখনো এই জায়গায় স্বচ্ছ এবং সুপেয় ও সুমিষ্ট পানি দেখিনি। অথচ তখনও পেয়ালা পানিতে পরিপূর্ণ ছিল। হযরত আবু হুরায়রা বলেন, হে আবু সাহম, খোদার কসম, এটি সেই জায়গা, এই কারণে আমি এখানে এসেছি আর তোমাকে নিয়ে এসেছি। আমি আমার বর্তন বা পেয়ালা পানিতে পরিপূর্ণ করি, এই চোবাচ্চার কিনারায় রেখেছিলাম। আমি বলি যে এটি খোদার নিদর্শন হয়ে থাকে, আল্লাহর রহমতের নিদর্শন হয়, তাহলে আমি জেনে যাবো। যদি এটি শুধু বৃষ্টির পানি হয়ে থাকে, তাহলেও আমি বুঝতে পারবো। দেখে জানা গেল সত্যিই আল্লাহ তাআলার এক নিদর্শন ছিল, যা তিনি আমাদেরকে রক্ষা করার জন্য প্রকাশ করেছেন। হযরত আবু হুরায়রা তখন খোদার প্রশংসা কীর্তন করেন। সেখান থেকে আমরা আমাদের রাস্তায় এগিয়ে যাই আর হজর এসে আমরা যাত্রা বিরতি দেই। হযরত আলা হযরত আবু বকরকে একটি পত্র লিখেছিলেন, সেই পত্রটি হলো, আম্মাবাদ, আল্লাহ তাআলা আমাদের জন্য দাহনা উপত্যকায় পানির এক প্রস্রবণ প্রস্ফুটিত করেন। তিনি হযরত আবু বকরকে সংবাদ পাঠান এবং পত্র লেখেন। তিনি লেখেন যে সেখানে ঝর্ণার কোনো চিহ্নই ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ কষ্ট এবং দুশ্চিন্তার পর একটা নিদর্শন দেখিয়েছেন। হযরত আলা আবু বকরকে পত্র লেখেন, এই নিদর্শন আমাদের সবার জন্য নসিহতের কারণ, আর এটি এই জন্য যে যেন আমরা তার প্রশংসা কীর্তন করি। তাই আল্লাহর দরবারে দোয়া করুন এবং তার ধর্মের সাহায্যকারীদের জন্য আপনি দোয়া করুন। হযরত আবু বকরকে হযরত আলা রিপোর্ট পাঠাচ্ছেন পানি পাওয়ার পর, নিদর্শনমূলক ঘটনার পর। হযরত আবু বকর খোদার প্রশংসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, আরব সব সময় দানা উপত্যকা সম্পর্কে এই কথা বর্ণনা করে আসছে। এই উপত্যকা সম্পর্কে যখন হযরত লোকমানকে জিজ্ঞেস করা হয় যে পানির জন্য সেখানে মাটি খোদাই করা উচিত কিনা, তিনি বলেন, না, এটি খোদার কোনো এখানে খোদাইয়ের কোনো প্রয়োজন নেই, এখানে কখনো পানি পাওয়া যাবে না। তাই এই উপত্যকায় প্রস্রবণ প্রস্ফুটিত হওয়া খোদা তালার পবিত্র শক্তির বা শক্তিমত্তার একটি অনেক বড় নিদর্শন, যা পূর্বে কখনো শুনিনি। তো সাহাবিদের সাথে এমন ঘটনা ঘটত, আল্লাহর জন্য তারা বিভিন্ন অভিযানে বের হতেন, এভাবে নিদর্শন প্রকাশ পেত। এর বাকি অংশ ইনশাল্লাহ ভবিষ্যতে বর্ণনা করা হবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.